ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
হরতাল অবরোধ বন্ধে আইন করার কথা ভাবছে সরকার, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমনটাই জানালেন।
থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
মেয়াদ শেষ হবার সাত মাস আগেই সরকারের নির্দেশে সরে যেতে হল ভারত সরকারের বিদেশ সচিব সুজাতা সিংকে।
আরও রয়েছে বাংলাদেশে অবরোধের কারণে অর্থনৈতিক সংকট বিষয়ে ব্যবসায়ীদের মতামত নিয়ে আমির খসরুর রিপোর্ট।
প্রতিদিন হিসাব করলে 2277 কোটি টাকা প্রতিদিন আমাদের ক্ষতি টোটাল আসে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইসলামিক স্টেটের জঙ্গিরা যে জাপানি সাংবাদিককে বন্দী করে রেখেছে, অনুমান করা হচ্ছে তারই কণ্ঠে দেওয়া এক বার্তায় বলা হয়েছে যে ওই আইএস জঙ্গিদের হাতে আটক জর্ডান বিমানবাহিনীর একজন পাইলটকে হত্যা করা হবে যদি না আজ সূর্যাস্তের আগেই তাদের একজন মহিলা আত্মঘাতী বোমাবাজকে জর্ডান ফেরত দেয়। জাপান এবং জর্ডানের কর্তৃপক্ষ এই নতুন অডিও রেকর্ডিংটি শনাক্ত করার চেষ্টা করছেন। বলা হচ্ছে এটি জাপানি সাংবাদিক কেনজি গোতো কণ্ঠস্বর। বুধবার রাতে অনলাইনে পোস্ট করা ওই রেকর্ডিংয়ে একজন লোক নিজেকে গোতো বলে উল্লেখ করে বলছে যে তার সঙ্গে আরেকজন পণবন্দী জর্ডানের বিমান চালক মোয়াস আল কাসাসবেকে অবিলম্বে হত্যা করা হবে যদি না জর্ডান সন্ত্রাসী সাজেদা আল রিসাভিকে বৃহস্পতিবার দিনের শেষ আগেই তুর্কি সীমান্তে নিয়ে আসে। সাজেদাকে এরই মধ্যে সন্ত্রাসী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। জর্ডান জানায় যে তারা জর্ডানের পণবন্দীকে মুক্ত করাতে ওই বন্দী নারীকে মুক্তি দিতে রাজি আছে, তবে ওই অডিও বার্তায় এমন কোনো আশ্বাস দেওয়া হয়নি যে এর পরিবর্তে তারা ওই দুজন বন্দীর যে কাউকে মুক্তি দেবে। ইসরায়েল ও লেবাননের সীমান্তে গতকালের সংঘাতের পর আজ বৃহস্পতিবার পরিস্থিতি শান্ত ছিল। গতকালের সংঘাতে দুজন ইসরায়েলি সৈন্য এবং জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত হয়। লেবানন ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ সীমান্ত বরাবর ইসরায়েলের সামরিক যানবাহনের উপর বুধবার রকেট আক্রমণ চালালে ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায় এবং গোলা নিক্ষেপ করে। পরিস্থিতির উপর রুদ্ধদ্বার এক বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্পেনের একজন শান্তিরক্ষীকে হত্যা করার বিরুদ্ধে নিন্দে জানিয়েছে। জাতিসংঘে স্পেনের রাষ্ট্রদূত রোমান ওয়াইজুর বলেন যে তাঁর সরকার এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে এবং শান্তিরক্ষী মৃত্যুর জন্য ইসরায়েলকে দোষারোপ করছে। তিনি বলেন যে আমার মনে হয় এটা পরিষ্কার যে ইসরায়েলের তরফ থেকে এই সহিংসতা বৃদ্ধি হয়। জাতিসংঘের প্রধান বান কি মুন বুধবারের লড়াই এবং মঙ্গলবার সিরিয়া থেকে গোলান হাইটসে রকেট নিক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে হরতাল অবরোধ বন্ধের আইন করার কথা ভাবছে সরকার। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সফর করার সময় একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি বলেন,
এইরকম সহিংসতা বন্ধে দাবি কিন্তু জনগণের কাছ থেকে উঠছে, আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে।
ওদিকে 20 দলীয় জোটে ঢাকা অবরোধ হরতাল চলছে। 23তম দিনে বাসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সহিংসতা বন্ধের দাবিতে হোসেন মোহাম্মদ এরশাদ 5 ঘন্টার অনশন করেছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী তার কার্যালয়ে দিন রাত অবস্থান করছেন। হরতালের কারণে আদালতে যাননি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পেট্রোল বোমা ও আগুন দিয়ে নিরীহ মানুষের হত্যায় জড়িত লোকজনের বিরুদ্ধে পুলিশকে আরো কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এমপিরা মনে করেন সংকট নিরসনের নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। ওদিকে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার ও বন্দি রাখার প্রক্রিয়া যাতে বিডি বহির্ভূত না হয় সেদিকে নজর রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে বলা হয়েছে যে কন্ট্রোলার অফ অডিটর জেনারেলের অফিস ওসিজি এর অধিকাংশ কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম এই প্রসঙ্গে জানাচ্ছেন।
বৃহস্পতিবার টিআইবির গবেষণা প্রতিবেদনটি এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়, যাতে জানানো হয়েছে সরকারি অর্থ যে সকল প্রতিষ্ঠানে খরচ হচ্ছে তার নিরীক্ষার দায়িত্ব ওসিএজির, যা একটি সাংবিধানিক সংস্থা। এই প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীরা 10,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে, যার ফলে সরকারি অর্থের আত্মসাত ও অপব্যবহারের মতো অনেক ঘটনা চাপা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন,
সবকিছু এমন ভাবে তৈরি করা হচ্ছে অনবরত, যেটা একটা একচেটিয়া শাসন, যেটাকে গণতন্ত্রের সঙ্গে কখনো সামঞ্জস্যপূর্ণ বলা যায় না।
প্রতিবেদনে আরো বলা হয় যে ওসিএজি তে চাকরি পেতে হলেও 3-5,00,000 টাকা ঘুষ দিতে হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানিয়েছেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কক্সবাজার জেলার কুতুবদিয়া চ্যানেলে শতাধিক মালয়েশিয়াগামী অবৈধ যাত্রী সহ একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
ট্রলারটি মঙ্গলবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ডুবে গেলে আশপাশে অবস্থানরত নৌকা ও ট্রলারসমূহ অন্তত 35 জনকে জীবিত উদ্ধার করেছে। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতায় যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা নিখোঁজ যাত্রীদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিল। যে 35 জন এই পর্যন্ত উদ্ধার হয়েছেন তাদের মধ্যে 3 জন মানব পাচারকারীও রয়েছেন। মানব পাচারকারী ও উদ্ধার হওয়া যাত্রীদের পুলিশের সুপর্দ করা হয়েছে বলে তারা জানান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে বিশ্বের বিভিন্ন দেশের সরকাররা ভুল করে যখন তারা নিরাপত্তা বিষয়ে কড়াকড়ি আরোপ করতে মানবাধিকার জলাঞ্জলি দেয়। আজ বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বের মানবাধিকার বিষয়ে বার্ষিক পর্যালোচনায় তারা বলেছে যে নাইজেরিয়া, ইরাক, সিরিয়া, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হচ্ছে সেই সব রাষ্ট্রের মধ্যে অন্যতম যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য নিরাপত্তা বিষয়ক উদ্বেগকে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। ওই রিপোর্টে ইরাক এবং সিরিয়াকে বিভেদমূলক এবং অপব্যবহারকারীর নীতির জন্য দোষারোপ করে, যার ফলে ইসলামিক স্টেটের উগ্রবাদ আরও মাথাছাড়া দিয়ে ওঠে। এতে বলা হয় যে অসামরিক লোকজনের উপর সিরিয়া যে সহিংসতা চালায় এবং ইরাকি সরকার সুন্নি মুসলিম গোষ্ঠীকে যেভাবে বিচ্ছিন্ন করে রাখে তাতে ইসলামিক স্টেট ওই সব গোষ্ঠী থেকে তাদের সমর্থকদের দলে টানছে। হিউম্যান রাইটস ওয়াচ আরও বলে যে নাইজেরিয়া ও ইসরায়েল যথাক্রমে বোকো হারাম ও হামাস জঙ্গি গোষ্ঠীকে কাবু করার প্রচেষ্টায় তাদের সামরিক বাহিনীকে তাদের ক্ষমতা অপব্যবহার করার ছাড় দিয়ে রেখেছে। গোষ্ঠীটি আরও বলেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিআইএতে নির্যাতন চালানোর জন্য যারা দায়ী তাদের ব্যাপারে তদন্ত করতে কিংবা অভিযোগ আনতে অস্বীকৃতি জানিয়েছেন, অথচ ব্যাপারটি যুক্তরাষ্ট্রের সেনেটের অনুসন্ধানেই বলা হয়েছিল। তারা বলছে যে ভবিষ্যতেও প্রেসিডেন্টরা নির্যাতনকে অপরাধ হিসেবে না নিয়ে নীতি হিসেবে গ্রহণ করতে পারেন। ভারতে মেয়াদ শেষ হবার 7 মাস আগেই সরকারের নির্দেশে সরে যেতে হল সেখানকার বিদেশ সচিব সুজাতা সিংকে। গৌতম গুপ্তের রিপোর্ট, কলকাতা থেকে।
তার জায়গায় বৃহস্পতিবার দায়িত্ব নিলেন আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। প্রধানমন্ত্রী মোদী বেশ কিছুদিন থেকেই সুজাতা সিংকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ অবশ্য চাননি সুজাতা সিংকে অসময়ে চলে যেতে হোক। প্রধানমন্ত্রী নিজেই যখন বিদেশ মন্ত্রকের অনেকটাই দায়িত্ব পালন করছেন সেখানে তার মতামতই মান্যতা পাবে। মোদী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান আমেরিকা ছাড়াও চীন, জাপান ও সিঙ্গাপুরেরও। জয়শঙ্কর ঘটনাচক্রে এই সবকটি দেশেই কাজ করেছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বোকো হারামের জঙ্গিদের উপর্যুপুরি মারাত্মক আক্রমণের মুখে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আদামাওয়ার বাসিন্দারা তাদের গ্রাম ছেড়ে প্রাদেশিক রাজধানীতে পালিয়ে যায়। বোকো হারাম জঙ্গিদের সহিংসতায় এ পর্যন্ত হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই সশস্ত্র বিদ্রোহীরা মিচিকা অঞ্চলের অন্তত 5টি গ্রামে হামলা চালায়। সেখানকার বাসিন্দারা বলছেন যে ওই যোদ্ধারা মোটরসাইকেল এবং চারচাকার গাড়িতে করে আসে, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাট করে। আদামাওয়ার সহিংসতা থেকে যারা রক্ষা পায় তারা 20 কিলোমিটার দক্ষিণে ইয়োলা এলাকায় পালিয়ে যায়। সেখানে তারা বাস্তুচ্যুতদের সঙ্গে তাঁবুতে আশ্রয় নিয়েছে। নাইজেরিয়ায় 14 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। প্রেসিডেন্ট গুডলাক জোনাথন নতুন মেয়াদের জন্য নির্বাচিত হতে চান এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সাবেক সামরিক শাসক মুহাম্মদু বুহারি। আর এই নির্বাচনের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বোকো হারামের বিদ্রোহ। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশের চলমান সংঘাত, সহিংসতা, হরতাল, অবরোধের কারণে অর্থনীতি পড়েছে চরম সংকটে। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর সঙ্গে আলাপকালে ব্যবসায়ী ও শিল্পপতিরা জানান এই সংকটের কথা। আসুন শোনা যাক।
বিবাদ আর সাংঘর্ষিক রাজনীতির কারণে সৃষ্ট চরম সংঘাত, সহিংসতা, হরতাল, অবরোধের ফলে দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষিপণ্য বাজারজাতকরণ সহ সার্বিক অর্থনীতির উপরে ভয়াবহ নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছে। যতই এমন দিন যাচ্ছে ততই সংকট কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ক্ষুদ্র মাঝারি থেকে শুরু করে বড় ব্যবসায়ী শিল্পপতি কেউই রেহাই পাচ্ছেন না এর বিনাশী প্রভাব থেকে। তারা স্মারকলিপি দিয়ে, বিবৃতি দিয়ে রাস্তায় নেমে সরকার এবং বিরোধী পক্ষ বিএনপির প্রতি অবিলম্বে সংকট নিরসনের আকুল আবেদন জানাচ্ছেন। একটি ব্যবসায়ী সংগঠন বলছে প্রতিদিনই আর্থিক খাতে ক্ষতি হচ্ছে 2,300 কোটি টাকা কমপক্ষে। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তৈরি পোশাক শিল্প। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এর প্রথম সহসভাপতি এবং মুখপাত্র শহীদুল্লাহ আজিম ভয়েস অফ আমেরিকাকে বললেন,
এখন বাইরে আমাদের দেশে আসছে না, আমাদের দেশের অবস্থার কারণে আমাদের কেউ তার তৃতীয় কোন দেশে ডাকছে, এই হিসাবে আমাদের অনেকগুলো অর্ডার পাচ্ছি না। আমরা আমার পরবর্তী অর্ডার বলে আমরা খুব সংখ্যায় আছি এবং আমাদের একটু পরিসংখ্যান করে যে বারোটা ফ্যাক্টরিতে দেখলাম 118 কোটি টাকার ক্ষতি হয়েছে আর ফ্যাক্টরির সংখ্যা হলো 3,500। তো এই হিসাবে আপনি বুঝতেই পারেন যে সব ফ্যাক্টরি যদি একত্রে আমরা করি দেখা যাবে অনেক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে এই আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে। প্রোডাক্টিভিটি 25% ফল করেছে এবং আমাদের সাপ্লাই চেইনটা ভেঙে গেছে, কারণ একটা শার্টে যদি আমরা করি দেখা যাবে 800টা ডিফারেন্ট টাইপের আমাদের এক্সেসরিজ তৈরি হয়, সবই আউটসোর্সিং করতে হয়। এবারে থেকে যদি সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায় আমাদের প্রোডাক্টিভিটি আমাদের বিপদে পড়ে যায়। অলরেডি আমাদের 25-30% প্রোডাক্টিভিটি আমাদের কমে গেছে।
ব্যবসা বাণিজ্যের সামগ্রিক ক্ষতির কথা জানিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা DCCI এর সভাপতি হোসেন খালেদ ভয়েস অফ আমেরিকাকে বললেন,
প্রথমত আপনার বিগত দিনগুলো যে ধারাবাহিকতা ভাবে যে আপনার অবরোধ এবং হরতাল চলছে এতে আসলে দেশের অর্থনৈতিক অবস্থা পুরোটাই বলতে গেলে আপনার স্থবির অবস্থাতে চলে এসেছে। আমরা একটা পরিসংখ্যানে আমরা দেখিয়েছি যে আপনার এই ধরনের অ্যাক্টিভিটি যদি চলে তাহলে প্রতিদিন খাতেদারিং হিসাব করলে 2,277 কোটি টাকা প্রতিদিন আমাদের ক্ষতি টোটাল আসে। সেই হিসাবে আনুমানিক যদি 2,277 কোটি টাকা তাহলে 300 কোটি টাকা যদি প্রতিদিনের ক্ষতি হয় আপনার এখন 16 দিনের হিসাব ছিল হলো আপনার 36,000 কোটি টাকা। এটা বিভিন্ন খাত যেরকম রপ্তানি, পরিবহন, কৃষি, আবাসন, পর্যটন, পাইকারি বাজার, পোশাক শিল্প, উৎপাদন খাত, স্থল বন্দর গুলো রয়েছে আপনার মানে আমরা ধারণা করছি 2,277 কোটি টাকা প্রতিদিন আমাদের আর্থিক লস হয়।
সবচেয়ে সংকটে পড়েছে দেশের ভাবমূর্তি, এমনটাই বললেন ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ।
যাচ্ছে হলো যেটা অমূল্য সেটা হচ্ছে আমাদের ইমেজ, যে ইমেজ ক্রাইসিসে পড়ে যাচ্ছি এবং যে ক্ষতিটা হয়ে যাচ্ছে এটা কোনোদিনই পোষানো সম্ভব না অথবা আগামী দিনগুলোতে এই লস তুলিয়ে আনা সম্ভব না। যে লস আজকে আমার হয়ে যাচ্ছে সেটা আগামী দিনে উঠিয়ে আনা সম্ভব নয়। করতে প্রয়োজন যে আবার শান্তিপূর্ণ যেভাবে দেশ চলছিল সে পর্যায়ে ফিরে যাওয়া, কারণ আমাদের দেশ এখন মাত্র একটি নেশন স্টেজ, উই আর স্টিল এট আ ভার্জিন স্টেজ, এবং আমাদের এখনো অনেক এগিয়ে যাওয়ার পথ রয়েছে।
ব্যবসায়ী শিল্পপতিদের সবাই কায় মনোবাক্যে এই প্রত্যাশাই করছেন যাতে রাজনৈতিক সংকটের সমাধান হয় এখনই এখনই, আর যেন এমন আত্মবিনাশী পথে দেশ কখনো না যায়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সোমেন মুখার্জি একজন আন্তর্জাতিক সংস্থার সাবেক কর্মকর্তা। তিনি তিন বছর ইয়েমেনে ছিলেন এবং ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইয়েমেনের সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে দেশটির অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, প্রকল্পের ডিজাইন, বাস্তবায়ন এবং অর্থায়নের দায়িত্বে ছিলেন। ইয়েমেনের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমীর মুখার্জির সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ইয়েমেনে আল কায়দা সন্ত্রাসীরা অত্যন্ত সক্রিয়, যারা সুন্নি, সেই একই সঙ্গে শিয়া সংখ্যালঘু হুতিরাও শক্তিশালী। স্পষ্টতই এই পরিস্থিতি পরস্পর বিরোধী। সমীর মুখার্জি, আপনি দীর্ঘদিন ইয়েমেনে ছিলেন, আপনার কাছে দেশটির সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই।
ইয়েমেন দেশটা একটু অন্যরকম, অনেকগুলো ট্রাইব নিয়ে দেশটা। হুতি একটা সম্প্রদায়, একটা ট্রাইব। ২০০৯ সাল অবধি কিন্তু খুব একটা আল কায়দা ওখানে, যেখানে এখন বর্তমানে আছে বলে লোকেরা মনে করে, সেখানে খুব একটা ওদের ঘাঁটি হয়নি। তারপরে এই ২০১০ থেকে এই ১৪-১৫ অবধি ইয়েমেনে অনেক রকম পরিবর্তন দেখা যায়। যিনি ছিলেন প্রেসিডেন্ট, সবকটা ট্রাইবকে নিয়ে তিনি দেশ চালাচ্ছিলেন বেশ কয়েক বছর ধরে। আলী আবদুল্লাহ সালে সমস্ত কটা ট্রাইবের, মানে যাকে যেরকম ইম্পর্টেন্স দেবার, যাদের যে ধরনের সমস্যা যেভাবে সমাধান করা যায় পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, সামহাও দ্য কান্ট্রি ওয়াজ বেশ দেশটা চালাচ্ছিলেন আর কি। দেশের উন্নতি হচ্ছিল, দেশের গ্রোথ হচ্ছিল, শিক্ষা, স্বাস্থ্য, ইলেকট্রিসিটি, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট সবই বেশ আস্তে আস্তে এগুচ্ছিল ওই সময়টা। তারপরে হঠাৎ ২০১০ নাগাদ একটা অ্যান্টি গভর্নমেন্ট একটা আন্দোলন শুরু হয়, সেটাতে করে দেশ ছাড়তে হয়। ২০১০-১১ সালে ওই সময় একটা আট পার্টি একটা জোট হয়, তাতে লেড বাই ইসলা পার্টি, তারা ওখানে একটা আন্দোলন টান্দোলন চলে, শেষ পর্যন্ত সরকারের পতন ঘটে। তারপরে একটা কোয়ালিশন গভর্নমেন্ট, নানা রকম এক্সপেরিমেন্ট হয়তো একটা সরকার দাঁড়িয়েছিল কদিন আগে। হুতিরা একটা ছোট্ট গোষ্ঠী, আল কায়দারা একটা ট্রাইব নয়, ওটা একটা ইডিওলজি বিশ্বাসী। সাধারণ ইয়েমেনে যারা নন হুতি, তারা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো ডেভেলপিং কান্ট্রির মতন গরিবী প্রচুর আছে, খুব সাধারণ মানুষ, গায়েগঞ্জে গেলে অল্প সন্তুষ্ট, ভীষণ ভালো মানুষ তারা। তো সামাজিক পরিপ্রেক্ষিতে তারা একটা স্কুল চায়, ওয়াটার সাপ্লাই একটা খুবই খারাপ অবস্থা, মরুভূমির দেশ, ওখানে কোনো নদী নালা কিছু নেই, ওয়াটার প্রিজার্ভেশনটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো তারা ওই বাচ্চাদের স্কুল, জলের সমস্যা, ইলেকট্রিসিটি, এইসব নিয়ে সাধারণ মানুষরা খুবই ব্যস্ত। এর মাঝখানে যারা হুতি নয় তাদের সংখ্যা অনেক বেশি অবশ্যই, আর আল কায়দা যে গোষ্ঠী নতুন তৈরি হয়েছে কয়েক বছর হলো, বেশিরভাগ লোক তো এদেরও গ্রুপের মধ্যে পড়ে না। তো তারা তো চেষ্টা করছে কোন রকমের নিজেদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়ার। এখন বর্তমানে নর্থ থেকে হুতিরা এসে সানাটাকে দখল করে নিচ্ছে, তো এখন একটা তো দ্বন্দ্ব চলবে। আর এর মাঝখানে আর অন্যান্য যেসব ট্রাইবরা আছে যারা কিনা বেশি মিলিটেন্ট, তাদের সঙ্গে একটা সংঘাত তো লাগবে এবার। এখন সেটা প্রকাশ্যে লাগুক হুতিদের সঙ্গে না বিটুইন হুতি আর আল কায়দা, সেটা এখন সময় সেটা আমাদের জানতে পারবো। জিনিসটা খুবই ফ্লুইড, কোন দিকে যে এগুবে সেটা তো বলা মুশকিল।
এবং আমরা জানি গত বছর সেপ্টেম্বর মাসেও কিছু সময়ের জন্য হুতি বিদ্রোহ দেখা দিয়েছিল, কিন্তু বর্তমানে রাজধানী প্রায় বলতে গেলে হুতিদের দখলে। এদের উদ্দেশ্য কি?
সানা শহরটা হুতিদের দখলে, কিন্তু ওরা ওই দু একটা প্রভিন্স, ইম্পর্টেন্ট বড় বড় শহরগুলো তারা নিয়ে আছে। কিন্তু ইয়েমেনে অনেক ট্রাইব আছে, মারিবে একটা ট্রাইব আছে, তারা খুব পাওয়ারফুল। হাজমুত বা সাউথে যারা সব আছেন বা অন্যান্য ট্রাইবরা আছেন, তাদের সঙ্গে কোন রকম এখন বোঝাপড়া হয়নি। কাজে আমার মনে হয় এটা এখন সময়ের ব্যাপার, হুতিরা কতদূর পুরো জায়গা দেশটাকে নিজেদের আন্ডারে আনতে পারবে সেটা সময় লাগবে আমাদের বুঝতে। ইয়েমেন দেশটা এমন পাহাড়ি আর প্লেন ল্যান্ড মিলিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট প্রভিন্সে পাওয়ারফুল, ওরা এখন সেখানে ওরা পাওয়ারটা কনসলিডেট করতে পেরেছে। সারা দেশে ওরা ইউনিফর্মলি এখনো করে উঠতে পারেনি, হয়তো করবে বা করার চেষ্টা করবে, কিন্তু মানে জিনিসটা খুবই ফ্লুইড। এখন কোন রকম সিঙ্গেল এন্টিটি বলে সারা দেশ চালাচ্ছে এমন তো মনে হলো না।
বলা হচ্ছে ইরান হুতিদের সাহায্য করছে, ওদিকে ভূ রাজনৈতিক দিক থেকে আপনি যেরকম বললেন পার্শ্ববর্তী সুন্নি রাষ্ট্র সৌদি আরবের প্রভাব রয়েছে ইয়েমেনে।
পাশে সৌদি আরেবিয়া, তারা তো খুব সম্মত চায় না, যে তারা যেহেতু সুন্নি রাষ্ট্র, তারা হয়তো চাইবে না যে অন্য কোন সম্প্রদায় সেখানে মাথা চাড়া দিয়ে উঠুক। তো একটা তো দ্বন্দ্ব থাকবেই। এখন হঠাৎ মাঝখান দিয়ে একটা ছোট্ট ট্রাইব, তারা এরকম পাওয়ারফুল হয়ে পুরো দেশটাকে আস্তে আস্তে কবজায় নিয়ে আসছে, এটা তো সৌদি পক্ষে বা অন্যান্য দেশ আছে তাদের পক্ষে চিন্তার বিষয় হবে।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি শহরে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর দায়ে দুই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন না করা সংক্রান্ত আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে চলেছে উত্তেজনা। অনেকে বলেছেন পুলিশ এবং নাগরিকদের মধ্যে বিভাজন ও ফারাক সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ বিভাগ কিভাবে এই ফারাক পূর্ণ করার চেষ্টা করছে তা নিয়ে ক্যারোলিন প্রেসোতির রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
কর্পোরাল স্কট ক্রেগার তার পুলিশ পোশাকের সঙ্গে ছোট্ট একটি যন্ত্র পরেছেন যা খানিকটা তার পোশাকের ছোটখাটো অংশ যেমন বোতামের মতো। এটি আসলে একটি ক্যামেরা। মেরিল্যান্ডের লরেল শহরের পুলিশ বিভাগে এমন 30টি ক্যামেরা আছে যা পেট্রোলে থাকা পুলিশ কর্মকর্তারা তাদের চশমার সঙ্গে লাগিয়ে রাখেন। মিজোরি শহরের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে মারার সময় ওই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার ওই যন্ত্রটি পরা ছিল না। থাকলে ওই ঘটনা নিয়ে হয়তো সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ত না। যন্ত্রটি সম্পর্কে বললেন কর্পোরাল ক্রেগার। বলছিলেন কোনো ঘটনা বা দুর্ঘটনার অব্যবহিত পরপরই মানুষ এই ক্যামেরায় ধরা ফুটেজে তা দেখতে পারেন আর তখন কারো কোনো প্রশ্ন থাকে না। যেমন কর্পোরাল ক্রেগার একটি ট্রাফিক পয়েন্টে তোলা ড্রাইভারের আইন ভাঙার ছবি দেখিয়ে প্রমাণ করলেন সে আইন মানেনি। এই ভিডিও ফুটেজ দেখার জন্য ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হয়। ক্রেগার জানালেন কোনোভাবেই ওই ফুটেজ এডিট করার সুযোগ নেই। বলছিলেন আমাদের কাছে ক্যামেরা রয়েছে, এটি যখন কেউ বুঝতে পারে তখন তার আচার আচরণ ব্যবহার সবই বদলে যায়, অপরাধ করার প্রবণতাও কমে আসে। ফার্গুসনের ঘটনা নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে হোয়াইট হাউসের তরফ থেকে পুলিশ বিভাগে এই যন্ত্রের ব্যাপক ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ওবামা সারা দেশে পুলিশ বিভাগের জন্য 50,000 শরীর ক্যামেরা দেওয়ার পরিকল্পনা করেছেন। পুলিশ প্রধান রিচার্ড ম্যাকলাফলিন বললেন এই ক্যামেরাগুলো ভবিষ্যতের জন্য দারুণভাবে কার্যকরী হবে।
And I think what you're going to see at some point, maybe a year, 5 years, 10 years down the road,
তিনি বলছিলেন আমার মতে এটি মেরামতকারী দেয়াল। আশা করা হচ্ছে আগামী 5-10 বছর পর পুলিশ কর্মকর্তারা যখন প্রশিক্ষণ শেষ করে সনদপত্র গ্রহণ করবেন তখন তাদেরকে ব্যাজ এবং অস্ত্র দেওয়ার সাথে সাথে ক্যামেরাও দেয়া হবে। অরুণডেল কাউন্টি পুলিশ বিভাগের পক্ষ থেকে ফেসবুকে এবং টুইটারে স্থানীয় নাগরিকদেরকে কোথায় কি অপরাধ ঘটছে তা জানিয়ে দেওয়া হয়। অরুণডেল কাউন্টি পুলিশ বিভাগের লেফটেন্যান্ট স্মিথ বললেন আমরা তাদেরকে সম্পৃক্ত করি যেন অপরাধ দমনে তারা আমাদেরকে সাহায্য করে। তিনি বললেন অনলাইনে এক সন্দেহভাজন পুলিশকে বিদ্রুপ করে লিখেছিল তাকে কেউ খুঁজে পাবে না। স্থানীয় সম্প্রদায়ের এক নাগরিক পুলিশকে সহায়তা করেছিল। তিনি বলছিলেন পরের দিনই আমরা তা শনাক্ত করতে সমর্থ হয়েছিলাম। লেফটেন্যান্ট স্মিথ বললেন বেশিরভাগ নাগরিকই চায় তাদের এলাকা নিরাপদ থাকুক, ফলে এই ধরনের স্বচ্ছতা ও সহযোগিতা দুপক্ষের মধ্যেই সুসম্পর্ক ও সম্মানজনক সম্পর্ক গড়ে তোলে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
এবারে রয়েছে মিতালি রাশোর। আজ আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ। প্রথমেই শ্রোতাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যে চিঠিটি বেছে নিয়েছি সেটি লিখেছেন নাসিরউদ্দিন। আপনি লিখেছেন বাংলাদেশের সিরাজগঞ্জের বেলকুচি দেলুয়া গ্রাম থেকে। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি জানিয়েছেন যে আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আপনি একটি প্রশ্ন করেছেন, আপনি জানতে চেয়েছেন আমেরিকার কটি রাজ্য রয়েছে। আমেরিকা 50টি রাজ্য। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আবার লিখবেন কেমন। দেলওয়ার হোসেন দিলু, আপনি সিলেট থেকে আমাদের লিখেছেন। আপনি একটি চমৎকার কার্ড পাঠিয়েছেন, আপনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। অনেক ধন্যবাদ, আপনার জন্য রইল নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আরও কার্ড পাঠিয়েছেন রাজশাহী থেকে বাংলাদেশ ব্যাংকের মোহাম্মদ জাকির হোসেন শাহ। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনার এ বছরটি খুব ভালো কাটবে। চিঠি লিখেছেন তাপন লাহিড়ি বরেন্দ্র। আপনি লিখেছেন কলকাতার রাজপুর থেকে। ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি জানিয়েছেন যে আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। আপনি জানতে চেয়েছেন যে আমরা আরো কুইজ অনুষ্ঠান কেন করি না। আপনার অনুরোধ কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি, আশা করি আমরা আরো আপনার অনুরোধ মতো কুইজ প্রোগ্রাম করতে পারব। ধন্যবাদ চিঠি লেখার জন্য। চিঠি লিখেছেন মোহাম্মদ ফারদিন রহমান, আপনি রেডিও শ্রোতা সংঘের সভাপতি। আপনি লিখেছেন ময়মনসিংহের ফুলপুর থেকে শাপলা রোড। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি জানিয়েছেন যে আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে চিঠি লিখবেন, প্রশ্ন করবেন, তাহলে আমরা আমাদের সেই অনুষ্ঠানে আপনাদের আপনার প্রশ্নের উত্তর দিতে পারব। অনেক ধন্যবাদ। আজ মিতালি এখানে শেষ করছি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
জর্ডান বলছে যে ইসলামিক স্টেটের জঙ্গিদের হাতে আটক তাদের পাইলট এখনও জীবিত আছেন কিনা সে প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা ইরাকের নারী সন্ত্রাসীকে মুক্তি দেবে না। জর্ডান সরকারের একজন মুখপাত্র আজ বৃহস্পতিবার জানান যে কর্তৃপক্ষ ওই নারী আত্মঘাতী বোমাবাজ সাজিদা আল রিশাভির মুক্তির বিষয়টি বিবেচনা করবে, তখনই দেখবে যখন তারা নিশ্চিত হবেন যে তাদের বিমান চালক মোয়াস আল কাসাসবে জীবিত আছেন কিনা। এর আগে ইসলামিক স্টেটের জঙ্গিরা যে জাপানি সাংবাদিককে বন্দী করে রেখেছে, অনুমান করা হচ্ছে তারই কণ্ঠে দেওয়া এক বার্তায় বলেছিল যে ওই আইএস জঙ্গিদের হাতে আটক জর্ডান বিমান বাহিনীর একজন পাইলটকে হত্যা করা হবে যদি না আজ সূর্যাস্তের আগেই তাদের একজন মহিলা আত্মঘাতী বোমাবাজকে জর্ডান ফেরত দেয়। ইসরায়েল ও লেবাননের সীমান্তে গতকালের সংঘাতের পর আজ বৃহস্পতিবার পরিস্থিতি শান্ত ছিল। গতকালের সংঘাতে দুজন ইসরায়েলি সৈন্য এবং জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত হয়। লেবানন ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ সীমান্ত বরাবর ইসরায়েলের সামরিক যানবাহনের উপর বুধবার রকেট আক্রমণ চালালে ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায় এবং গোলা নিক্ষেপ করে। পরিস্থিতির উপর রুদ্ধদ্বার এক বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্পেনের একজন শান্তিরক্ষীকে হত্যা করার বিরুদ্ধে নিন্দে জানিয়েছে। জাতিসংঘে স্পেনের রাষ্ট্রদূত রোমান ওয়ারজুর বলেন যে তাঁর সরকার এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে এবং শান্তিরক্ষীর মৃত্যুর জন্য ইসরায়েলকে দোষারোপ করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে বিশ্বের বিভিন্ন দেশে সরকাররা ভুল করে যখন তারা নিরাপত্তা বিষয়ে কড়াকড়ি আরোপ করতে মানবাধিকার জলাঞ্জলি দেয়। আজ বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বের মানবাধিকার বিষয়ক বার্ষিক পর্যালোচনায় তারা বলেছে যে নাইজেরিয়া, ইরাক, সিরিয়া, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হচ্ছে সেই সব রাষ্ট্রের মধ্যে অন্যতম যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য নিরাপত্তা বিষয়ক উদ্বেগকে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। বোকো হারামের জঙ্গিদের উপর্যুপুরি মারাত্মক আক্রমণের মুখে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আদামাওয়ার বাসিন্দারা তাদের গ্রাম ছেড়ে প্রাদেশিক রাজধানীতে পালিয়ে যায়। বোকো হারাম জঙ্গিদের সহিংসতায় এ পর্যন্ত হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই সশস্ত্র বিদ্রোহীরা মিচিকা অঞ্চলের অন্তত পাঁচটি গ্রামে হামলা চালায়। সেখানকার বাসিন্দারা বলছেন যে ওই যোদ্ধারা মোটরসাইকেল এবং চার চাকার গাড়িতে করে আসে, বাড়িঘরে অগ্নিসংযোগ করে এবং লুটপাট করে। আজ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ইবোলার মারাত্মক সংক্রমণ কমানোর প্রচেষ্টার পরিবর্তে এখন এই মহামারী পরিসমাপ্তির দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে সবচাইতে বেশি। জুনের শেষের দিকের পর এই ইবোলা রোগে নতুন করে আক্রান্ত হবার সাপ্তাহিক সংখ্যা এখন সবচাইতে কমে এসছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেইফিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.